এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم الله لا نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্য তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 15 জানুয়ারি, 1 মাঘ এবং ফার্সি 26 দেই। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:30, ভারত সময় রাত 8:00 এবং তেহরান সময় সন্ধ্যা 6:00, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করার মার্কিন পদক্ষেপের পরিণতি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে করোনার প্রতিষেধক টিকা প্রদানের জন্য সরকারের সার্বিক পরিকল্পনা সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ধারাবাহিক আলোচনা পাশ্চাত্যে জীবন ব্যবস্থা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। ইরানে আইআরজিসির এরোস্পেস ডিভিশনের মহড়ার প্রথম পর্ব সম্পন্ন। নৌ মহড়া স্থলের কাছে একটি বিদেশি সাবমেরিন শনাক্ত। ইরানে দেশি বিদেশি পুঁজি বিনিয়োগ বাড়ার খবর দিলেন প্রেসিডেন্ট রুহানি। জ্বালানি তেলের রিজার্ভ বাড়ল, যুক্ত হল 74 কোটি ব্যারেল। কোভিড-19 মহামারীর কারণে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি 30 জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি, শিক্ষার্থীদের ভোগান্তি আপাতত কমছে না। এবং ভারতে অবিলম্বে কৃষি আইন প্রত্যাহার করার আহ্বান রাহুল গান্ধীর। আইন বাতিল না করা পর্যন্ত কংগ্রেস পিছিয়ে আসবে না বলে হুমকি। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির এরোস্পেস ডিভিশনের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 মহড়ার প্রথম পর্ব আজ অনুষ্ঠিত হয়েছে। কভিরে মার্কাজি মরুভূমিতে এ মহড়ার আয়োজন করা হয়। আজকের মহড়ায় অসংখ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপে গোটা মরুভূমি প্রকম্পিত হয়ে ওঠে। এজন্য এক মহাযুদ্ধ। মহড়ায় বহু বোমারু ড্রোন ব্যবহার করা হয়েছে। ড্রোন থেকে নিক্ষিপ্ত বোমা ও ক্ষেপণাস্ত্রে নিমেষেই ধ্বংস হচ্ছিল কল্পিত শত্রুর নানা লক্ষ্যবস্তু। আইআরজিসির এরোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে আজকের মহড়া সম্পর্কে বলেছেন, মহড়ার প্রথম পর্বে নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রের সাহায্যে কল্পিত শত্রুর ডামি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করা হয়। তিনি আরও বলেন, জুলফিকার জিলজাল ও দেজ ফুল ক্ষেপণাস্ত্রের নতুন ভার্সনও ব্যবহার করা হয়েছে আজকের মহড়ায়। ড্রোনের ক্ষেত্রেও ছিল বৈচিত্র্য। এদিকে ইরানের নৌ মহড়া স্থলের কাছে একটি বিদেশি সাবমেরিন শনাক্তের পর তা পর্যবেক্ষণ করেছে দেশটির সামরিক বাহিনী। সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর জানিয়েছে, বিজাতীয়দের একটি সাবমেরিন নৌ মহড়া স্থলের দিকে আসছিল, এমন সময় সেটি শনাক্ত করা সম্ভব হয়। এরপর অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার দিয়ে সেটিকে পর্যবেক্ষণ করা হয়। সাবমেরিনটি যখন বুঝতে পারে ইরানি বাহিনী তার অবস্থান শনাক্তের পর পর্যবেক্ষণ করছে, তখনই দ্রুত ওই এলাকা ত্যাগ করে। গত বুধবার থেকে মাকরান উপকূল এবং ভারত মহাসাগরের উত্তর অংশে নৌ মহড়া চালাচ্ছে ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিট। এই মহড়ায় ইরানের যুদ্ধজাহাজ, ডিস্ট্রয়ার, বিমান ও হেলিকপ্টার অংশ নিচ্ছে। এছাড়া ব্যবহার করা হচ্ছে টর্পেডো ও ক্ষেপণাস্ত্র। ইরানের মুক্ত অর্থনৈতিক অঞ্চলগুলোতে শতকরা 56% বিদেশি পুঁজি বিনিয়োগ বেড়ে যাওয়ার ঘটনাকে আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির ব্যর্থতা বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট
হাসান রুহানি। ইরানের ছয়টি মুক্ত অর্থনৈতিক অঞ্চলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 60টি নতুন প্রকল্পের উদ্বোধন করে বুধবার একথা বলেন প্রেসিডেন্ট রুহানি। তিনি বলেন, মুক্ত অর্থনৈতিক অঞ্চলগুলোতে পণ্য আমদানি করার পরিবর্তে এ অঞ্চলগুলোতে রপ্তানিকারক অঞ্চলে পরিণত করার কাজে ইরান অনেকাংশে সফল হয়েছে। ইরানের মুক্ত অর্থনৈতিক অঞ্চলগুলোর গুরুত্ব তুলে ধরে হাসান রুহানি বলেন, এসব অঞ্চল থেকে বিদেশি রপ্তানি হয়েছে 13,800 কোটি ডলারের পণ্য, অন্যদিকে এসব অঞ্চলের জন্য আমদানি হয়েছে মাত্র 4,800 কোটি ডলারের পণ্য। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জ্বালানি তেলের রিজার্ভ আরও বেড়েছে। নাফতে ফালাতে কারেয়ে ইরান কোম্পানির কারিগরি বিভাগের পরিচালক আলী খাজুই বলেছেন, পারস্য উপসাগরের পানিসীমায় অবস্থিত 4টি তেল খনিতে নতুন রিজার্ভ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এর ফলে ইরানের তেল রিজার্ভে 74 কোটি ব্যারেল যুক্ত হয়েছে। তিনি আরও বলেন, নতুন যে পরিমাণ তেলের সন্ধান পাওয়া গেছে তা বর্তমান প্রযুক্তির সাহায্যেই উত্তোলন করা সম্ভব। আলী খাজুই বলেন, তেল উত্তোলনের জন্য খনন কাজ সম্পন্ন করতে হবে, এ বিষয়ে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সম্প্রতি ইরানের রেলমন্ত্রী বিজান নামদা জাঙ্গানে জানিয়েছেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজিস্তান প্রদেশের একটি গুরুত্বপূর্ণ তেল খনি থেকে ভিন্ন কৌশলের মাধ্যমে অতিরিক্ত 350 কোটি ব্যারেল তেল উত্তোলন করা হয়েছে। মাফ করবেন, ইরানের তেলমন্ত্রী বিজান নামদা জাঙ্গানে জানিয়েছিলেন একথা। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। কোভিড-19 মহামারীর কারণে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান ছুটি 30 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় প্রায় 4 কোটি শিক্ষার্থীর পড়াশোনা বিঘ্নিত হচ্ছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
করোনা ভাইরাসের মহামারীর কারণে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান ছুটি 30 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে। দেশে গত মার্চ মাসের গোড়ার দিকে করোনা রোগী শনাক্ত হওয়ার পর 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর আগামীকাল 16 জানুয়ারি পর্যন্ত এই ছুটি বহাল ছিল, সেটা এবার 30 জানুয়ারি পর্যন্ত বাড়ল। ওদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় প্রায় 4 কোটি শিক্ষার্থীর পড়াশোনা বিঘ্নিত হচ্ছে। ইতিমধ্যে গত বছরের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা বাতিল করা হয়েছে। তাছাড়া করোনার কারণে গত বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা HSC পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি। সংসদের আসন্ন অধিবেশনের শুরুর দিকেই আইনের সংশোধন করে সর্বোচ্চ 28 জানুয়ারির মধ্যে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের ওপরের শ্রেণীতে উত্তীর্ণ করে দেওয়া হয়েছে। এদিকে আজ শুক্রবার সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন 13 জন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন 762 জন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিজের ও দলের কর্মকাণ্ড সম্পর্কে জানতে বিবেককে জিজ্ঞাসা ও আয়নার দিকে তাকানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের কল্যাণকর প্রতিটি কাজকে প্রশ্নবিদ্ধ করা এখন বিএনপির স্বভাবে পরিণত হয়েছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের করা মন্তব্যের জবাবে তিনি এ আহ্বান জানান। ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে চীনের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার স্থিতিশীলতা নষ্ট করার জন্য একতরফা ষড়যন্ত্র করছে চীন। একই সঙ্গে তিনি প্রতিবেশী চীন ও পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কেউ যেন আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়ার ভুল না করে। আজ 73তম সেনা দিবস উপলক্ষে দিল্লিতে এক অনুষ্ঠানের বক্তব্যে জেনারেল নারাভানে ওই মন্তব্য করেন। গত বছর 15 জন ভারত চীন সীমান্তে গালোয়ান উপত্যকায় চীনের সেনাবাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে 20 ভারতীয় সেনা জওয়ানের মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করে সেনাপ্রধান বলেন, আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে গালোয়ান উপত্যকায় প্রাণ হারানো সেনাদের আত্মত্যাগ বৃথা যাবে না। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী আবারও বিজেপি সরকারকে অবিলম্বে কৃষি আইন প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বলেছেন, বিজেপি সরকারকে অবিলম্বে কৃষি আইন প্রত্যাহার করতে হবে। যতক্ষণ না ওই আইন বাতিল না করা হবে ততক্ষণ কংগ্রেস পিছিয়ে আসবে না। ওই আইন কৃষকদের সহায়তা করার জন্য নয়, বরং শেষ করার জন্য। তিনি আজ শুক্রবার কংগ্রেসের পক্ষ থেকে কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে এক বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়ে ওই মন্তব্য করেন। এদিকে আজ রাজধানী দিল্লিতে সরকারপক্ষ ও কৃষক সংগঠনের নবম দফার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকেও কোনো সমাধান সূত্র বেরোয়নি। আগামী 19 জানুয়ারি পুনরায় উভয় পক্ষের মধ্যে বৈঠক হবে। গত 51 দিন ধরে বিভিন্ন রাজ্যের কৃষকরা কৃষি সংক্রান্ত 3টি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি ও দিল্লি সংলগ্ন বিভিন্ন রাজ্যের সীমান্তে একটানা ধর্ণা অবস্থানের মধ্য দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। আজ কেন্দ্রীয় 3 কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিভিন্ন রাজ্যে কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজ্য কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আজ কংগ্রেসের যোগাযোগ কমিটি বিভাগের সভাপতি সৌম্য আইস রায় বলেন,
অবিলম্বে সারা দেশের এই কৃষকদের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে এই কালা কানুনকে অবিলম্বে তুলে নিতে হবে,
বলছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির যোগাযোগ বিভাগের সভাপতি সৌম্য আইস রায়। তিনি আরো বলেন, কৃষি আইন কৃষকদের জন্য নয়, এটি মুষ্টিমেয় পুঁজিপতিদের স্বার্থে করা হয়েছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এ পর্যন্ত 34 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় সূত্রগুলো। আহত হয়েছেন অন্তত 600+। আজ ভোরে দ্বীপটিতে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল 6.2। উৎস ছিল মাজেনি শহরের 6 কিলোমিটার উত্তর পূর্বে ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। 7 সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়। আতঙ্কিত মানুষ বেরিয়ে এসে খোলা জায়গায় অবস্থান নেয়। ওই ভূমিকম্প এবং পরাঘাতে কয়েক জায়গায় ভূমিধস হয়েছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বিভিন্ন এলাকায়, সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। ইরান আল কায়েদার সন্ত্রাসীদের ঘাঁটিতে পরিণত হয়েছে বলে আমেরিকা যে অভিযোগ করেছে, তাকে জনমত ভিন্ন খাতে প্রবাহিত করার ঘৃণ্য অপচেষ্টা বলে মন্তব্য করেছে দামেস্ক। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমেরিকা নিজের অপকর্ম থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখার লক্ষ্যে এই অভিযোগ উত্থাপন করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি এক ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে ইরানকে আল কায়েদার ঘাঁটি হিসেবে উল্লেখ করে দাবি করেন, 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলার পর আল কায়েদার বহু সন্ত্রাসী ইরানে আশ্রয় নিয়েছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের নিন্দা জানিয়ে বলেছে, পম্পেও যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা এবং আমেরিকার ইরান বিরোধী উন্মাদনামূলক অপপ্রচারের অংশ। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশেষ সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনের জনপ্রিয় প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার মার্কিন পদক্ষেপ দেশটিতে ত্রাণ সহায়তার ক্ষেত্রে ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনবে বলে জাতিসংঘ হুঁশিয়ারি দিয়েছে। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, পড়ে শোনাচ্ছেন আশরাফুর রহমান।
ক্ষমতা থেকে বিদায় নেওয়ার প্রাককালে ট্রাম্প সরকার আন্তর্জাতিক অঙ্গনেও ভয়াবহ অপকর্মের পাল্লা ভারী করছে। ইয়েমেনের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয়া এবং এর উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত হচ্ছে এমনই এক অপকর্ম। ইয়েমেন বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথস, মানবিক বিষয়ে জাতিসংঘের উপমহাপরিচালক মার্টিন লোকোক এবং বিশ্ব খাদ্য সংস্থার পরিচালক ডেভিড বিসলে গতকাল বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে মার্কিন ওই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছেন। গ্রিফিথস বলেছেন, মার্কিন ওই পদক্ষেপের ফলে ইয়েমেনে অনাহার ছড়িয়ে পড়বে এবং সেখানে জাতিসংঘের ত্রাণ তৎপরতা বাধাগ্রস্ত হবে। ডেভিড বিসলে বলেছেন, আনসারুল্লাহর বিরুদ্ধে মার্কিন এই সিদ্ধান্ত ইয়েমেনের হাজার হাজার নিরপরাধ জনগণকে মৃত্যুদণ্ড দেয়ারই নির্দেশ। মানবীয় বিষয়ের হুঁশিয়ারি সত্ত্বেও মার্কিন সরকার আনসারুল্লাহকে সন্ত্রাসীর অপবাদ দেওয়ার পদক্ষেপ থেকে পিছু হটবে না বলে জানিয়েছে। ইয়েমেনের উপর বিগত ছয় বছরের আগ্রাসনে সৌদি জোটের ব্যাপক ব্যর্থতার প্রেক্ষাপটে মার্কিন সরকার জনপ্রিয় আনসারুল্লাহর উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে আসলে ইয়েমেনের মুসলিম জনগণের কাছে ত্রাণ সাহায্য পাঠানোর পথে বাধা সৃষ্টি করতে চায়। এভাবে সৌদি সরকারের অবৈধ ইচ্ছার কাছে ইয়েমেনের জনগণকে নতজন হতে বাধ্য করার চেষ্টা চালাচ্ছে ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার। ইয়েমেনের জনগণের উপর আগ্রাসন অব্যাহত থাকার পেছনে ব্রিটেন ও মার্কিন সরকারসহ পশ্চিমা সরকারগুলোর অস্ত্র ব্যবসার নীতি প্রধান ভূমিকা রাখছে। ইয়েমেনের অবকাঠামোর বেশিরভাগ ধ্বংস হয়ে গেছে আগ্রাসীদের নির্বিচার হামলায়। দেশটিতে বিরাজ করছে মহামারী, দুর্ভিক্ষ, ক্ষুধা ও বেকারত্ব। ইয়েমেনের জনসংখ্যার 75% এখন মানবীয় ত্রাণ সহায়তার মুখাপেক্ষী। ইয়েমেনে প্রতি প্রায় 10 মিনিটে একজন করে শিশু মারা যাচ্ছে অপুষ্টিতে। ট্রাম্প সরকার ক্ষমতা থেকে বিদায়ের আগে জনপ্রিয় আনসারুল্লাহকে সন্ত্রাসী দলের তালিকাভুক্ত করায় আগামী মার্কিন সরকারও সৌদি বান্ধবের নীতি থেকে সহজে পিছু হটতে পারবে না বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন।
বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান। আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন বাংলাদেশ ও ভারতে শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9810 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9465 কিলোহার্টজে। বিশ্বব্যাপী ইন্টারনেটে শুনুন এই ঠিকানায় parstoday.com/bn।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে আগামী 1 ফেব্রুয়ারি থেকে করোনার টিকা কার্যক্রম শুরু হচ্ছে। এ সম্পর্কে এবারে শুনুন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশে করোনা প্রতিষেধক টিকা প্রদানের জন্য সার্বিক পরিকল্পনা নিয়েছে সরকার। দেশের সব জেলায় সিভিল সার্জনদের নেতৃত্বে আগামী 26 জানুয়ারি থেকে রেজিস্ট্রেশন এবং 1 ফেব্রুয়ারি থেকে করোনা টিকাদান কার্যক্রম শুরু হবে। এ প্রসঙ্গে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে টিকা প্রদান বিষয়ে প্রস্তুতিমূলক এক সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের জানিয়েছেন,
ভ্যাকসিনে যারা ফ্রন্টলাইন ওয়ার্কার আছে অর্থাৎ ডাক্তার, নার্স, বিশেষ করে টেকনোলজিস্ট, সাংবাদিক এবং সেনাবাহিনীর লোকেরা, পুলিশ বাহিনীর আছেন, ট্রান্সপোর্ট ওয়ার্কার যারা আছেন এবং 55 থেকে ঊর্ধ্ব যারা আছেন তাদেরকে আমরা পর্যায়ক্রমে এই ভ্যাকসিনটি দেওয়ার চিন্তা ভাবনা করছি।
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার এবিএম খুরশিদ আলম জানিয়েছেন, 18 বছর বয়সের কম বয়সী এবং গর্ভবতী মায়েদের এই টিকা দেয়া হবে না।
18 বছরের নিচে যেহেতু পৃথিবীর অন্যান্য দেশে কোথাও এটা ট্রায়াল হয় নাই, তো কাজে ওদের ভ্যাকসিনের আওতায় আসবে না। এটা প্রায় 37% লোক আমাদের। আরেকটা হচ্ছে প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রেও কোন ট্রায়াল হয়নি, তো সেটাও প্রায় 30-40 লাখ মানে মানুষের মতো, তো সেটাও আমাদের এটা থেকে বাদ যাবে।
তাছাড়া যারা করোনা থেকে মুক্ত হয়েছেন তাদেরকেও 4 মাসের মধ্যে এই টিকা প্রয়োজন হবে না। এ প্রসঙ্গে ঢাকার সিভিল সার্জন ডাক্তার মাইনুল আহসান গণমাধ্যমকে জানিয়েছেন,
যাদের কোভিড হয়েছে একবার তাদের চার মাসের মধ্যে ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন নেই। এটা আমরা রেজিস্ট্রেশন সময় হয়তো বলে দিব বা আমরা প্রচারণা চালাবো যে আমরা শুরু করার আগে রেজিস্ট্রেশন মোটামুটি পেয়ে যাবো, সেই তথ্য ভিত্তি করে আমরা কেন্দ্র চালু করবো। তো মনে হচ্ছে এক্সিস্টিং যে কেন্দ্রগুলো আছে এটা দিয়ে আমরা পারবো মনে হয়।
ওদিকে জেলা ও উপজেলা পর্যায়ে টিকা সংরক্ষণ এবং টিকা প্রদানের জন্য পর্যাপ্ত কর্মী বাহিনী প্রস্তুত করা হয়েছে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। ভ্যাকসিন প্রাপ্তির আন্তর্জাতিক উদ্যোগে কোভ্যাক্স থেকে আগামী জুন নাগাদ টিকা পেতে পারে বাংলাদেশ। এতে ফাইজারের টিকা থাকতে পারে অন্তত 4 লাখ ডোজ। তবে এই ভ্যাকসিনের সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থা পুরোপুরি নিশ্চিত হবার পরেই তা গ্রহণ করা হবে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে সাপ্তাহিক ধারাবাহিক আলোচনা পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সোহেল আহমেদ
এবং আমি আশরাফুর রহমান।
গত আসরে আমরা বলেছি পাশ্চাত্যে এখন শিশুদের কাছেও বিকৃত যৌনাচারকে স্বাভাবিক করে তোলার চেষ্টা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রে শিশুদেরকে প্রকৃতি বিরোধী সমকামিতার দিকে আকৃষ্ট করতে অ্যানিমেশন ফিল্ম তৈরি করা হচ্ছে। শিশুদের জন্য নির্মিত ফ্রোজেন 2 কার্টুনে দুই সমকামী রাজকন্যার মধ্যে বিয়ের ঘটনা দেখানো হয়েছে। প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই শিশুদের সামনে এ ধরনের অস্বাভাবিক সম্পর্ককে স্বাভাবিক হিসেবে তুলে ধরার কারণে অনেক শিশুই বিপথে চলে যেতে পারে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা। ওয়ার্ল্ড ডিজনির নির্মিত অ্যানিমেশন ও কার্টুনগুলো সারা বিশ্বেই ছড়িয়ে পড়ে দ্রুত গতিতে। এ ধরনের অ্যানিমেশন তৈরির মাধ্যমে পুঁজিবাদীরা সারা বিশ্বেই সমকামিতার মতো ঘৃণ্য সম্পর্ককে স্বাভাবিক সম্পর্ক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এসব বিষয়ে আজ আমরা আরও আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
প্রায় অর্ধ শতাব্দী আগে ব্যক্তি স্বাধীনতার ব্যানারে পাশ্চাত্যে যে যৌন বিপ্লব শুরু হয়েছিল তা শিশু নির্যাতন বৃদ্ধি এবং সমকামিতার মতো নানা সংকটের জন্ম দিয়ে এখন পশুর সঙ্গে যৌন সম্পর্ক গড়তে উৎসাহ দিয়ে যাচ্ছে। হেডনিজম মতবাদে পশুর সঙ্গে যৌন সম্পর্কের মাধ্যমে কামনা চরিতার্থ করার কথা বলা হয়েছে, যা পাশ্চাত্য সমাজে ক্রমে বিস্তার লাভ করছে। পাশ্চাত্যের অনেক দেশেই এখন পশুর সঙ্গে বিয়ের ঘটনা বাড়ছে, তবে পাশ্চাত্যের মানুষের অবাধ যৌনাচারের এটি শেষ ঠিকানা নয়। পাশ্চাত্যের মনোবিজ্ঞানীরা জানিয়েছেন, ওইসব দেশে এখন 15 ধরনের বিকৃত যৌনাচার চালু রয়েছে। অবাধ স্বাধীনতার নামে যে যৌনাচার পাশ্চাত্যে শুরু হয়েছে তা অনিয়ন্ত্রিতভাবে চলতে থাকলে একসময় মানুষের প্রাকৃতিক যৌনাকাঙ্ক্ষায় মারাত্মক আঘাত আসবে বলে মনোবিজ্ঞানীরা মনে করেন।
বিকৃত যৌনাচার কখনোই মানব সমাজের প্রকৃত লক্ষ্য সাধনে সক্ষম নয়। এ ধরনের প্রবণতার কারণে একটা পর্যায়ে গিয়ে মানুষের এই স্বাভাবিক চাহিদা বা যৌন আকাঙ্ক্ষা হ্রাস পেতে পারে, যা মানুষের স্বাভাবিক বংশবৃদ্ধিকেও বিপদের মুখে ঠেলে দেবে। পাশ্চাত্যের এই সংস্কৃতি কোনোভাবেই মানব প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে ঐশী ধর্মগুলো এ ধরনের কাজকে অন্যায় ও মারাত্মক অপরাধ বলে গণ্য করে। এ ধরনের অপসংস্কৃতি কেবল একজন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত নয়, পুরো সমাজ ও জাতিকে বিপথে বা ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে এই কুসংস্কৃতি। ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ির মতে, যেসব সমাজে আধ্যাত্মিকতার নাম নিশানা নেই সেখানে নৈতিক অবক্ষয় হতেই থাকবে, এবং আর এই নৈতিক অবক্ষয়ই হচ্ছে বর্তমান পাশ্চাত্য সভ্যতার মারাত্মক দুর্বল পয়েন্ট। এই দুর্বলতাই সভ্যতাকে ধ্বংস করবে।
পাশ্চাত্যের দেশগুলোতে একটি বড় স্লোগান হচ্ছে লিঙ্গ সমতা। পশ্চিমা গণমাধ্যমে এ বিষয়ে ব্যাপক আলোচনা হয় এবং তারা এমন ভান করছে যে পাশ্চাত্যের নারীরা সমস্ত স্বাধীনতা ও অধিকার সহ সব কিছু পেয়ে গেছে এবং তারা খুব দ্রুত অগ্রসর হচ্ছে। তাদের ভাবটা এমন যে পাশ্চাত্যের দেশগুলোতে লিঙ্গ বৈষম্য বলে কিছু নেই। লিঙ্গ সমতার স্লোগান এখন পাশ্চাত্যের একটি হাতিয়ার হিসেবেও কাজ করছে। পাশ্চাত্যের নীতি অনুসরণ করে না এমন দেশগুলোকে হেনস্থা করতেও এই লিঙ্গ সমতা বা লিঙ্গ বৈষম্য ইস্যুকে ব্যবহার করা হচ্ছে। তারা এ সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন প্রকাশের মাধ্যমে অন্য দেশগুলোর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং লিঙ্গ বৈষম্যের অভিযোগ করে আসছে আর এই ইস্যুতে নানাভাবে চাপ সৃষ্টি করছে। আন্তর্জাতিক সংস্থাগুলোকেও এক্ষেত্রে ব্যবহার করছে। তবে পাশ্চাত্যের দেশগুলোতে পরিচালিত গবেষণার নানা সময়ই বেরিয়ে আসছে আসল চিত্র। নারী ও পুরুষ একই ধরনের এবং একই পর্যায়ের পদে চাকরি করার পরও বেতন প্রাপ্তির ক্ষেত্রে পুরুষের চেয়ে পিছিয়ে রয়েছে নারীরা। তাদেরকে কম বেতন দেওয়া হচ্ছে।
বেতনের ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে বৈষম্য নিয়ে কাজ করেছে ইউরোস্টেট গবেষণা ইনস্টিটিউট। তাদের সাম্প্রতিক একটি প্রতিবেদনে দেখা যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোতে এই বৈষম্য প্রকট। তারা নারী ও পুরুষের মধ্যে আয়ের ব্যবধান নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে ইউরোপীয় ইউনিয়নে পুরুষ ও নারীর মধ্যে গড় বেতনের ব্যবধান 16% বেশি। সহজ ভাষায় বলা যায়, নারীরা একই ধরনের কাজ করেও পুরুষের চেয়ে 16% কম বেতন পান। ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর জেন্ডার ইকোয়ালিটির 2019 ইন্ডেক্সে বলা হয়েছে জার্মানিতে নারীদের গড় বেতন পুরুষদের চেয়ে 20% কম। এছাড়া কার্যনির্বাহী কমিটিগুলোতে নারীদের উপস্থিতি মাত্র 15%। এই পার্থক্য যুক্তরাজ্য বা ব্রিটেনে 21% এবং অস্ট্রিয়াতে 20%-এরও বেশি। প্রতিবেদনে আরও বলা হয়েছে ফ্রান্স, স্পেন এবং সুইডেনের অবস্থাও একই ধরনের। সুইডেনে একজন নারী গড়ে একজন পুরুষের চেয়ে 15% কম বেতন পান। মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরাও বেতন বৈষম্যের শিকার। বিভিন্ন প্রতিষ্ঠানের এক হিসেবে দেখা গেছে মার্কিন নারীরা তাদের পুরো চাকরি জীবনে একই ধরনের পেশায় থাকার পরও পুরুষদের তুলনায় প্রায় $500,000 কম উপার্জন করেন।
আমেরিকায় যে কাজের জন্য একজন পুরুষকে $1 দেয়া হয়, ঠিক সে কাজের জন্যই একজন মহিলাকে দেয়া হয় 77 সেন্ট, অর্থাৎ পুরুষের চেয়ে 23 সেন্ট কম। যেসব কর্মীরা সরকারি আইন অনুযায়ী পরিপূর্ণ সময় কাজ করেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে নারীদের বেতন পুরুষের তুলনায় 18% কম। এই বৈষম্য পরিচালক পর্যায়ে গিয়ে 20% পৌঁছে যায়। এছাড়া আইনি পেশায় নারী পুরুষের মধ্যে বেতনের বৈষম্য 43%। গবেষণায় দেখা গেছে নানা কারণে নারী ও পুরুষের বেতনে পার্থক্য লক্ষ্য করা যায়। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, চাকরির ধরন, অর্থনীতিতে সংশ্লিষ্ট পেশার গুরুত্ব, কাজের ধরন, কাজের অভিজ্ঞতা, বয়স এবং বৈবাহিক অবস্থা উল্লেখযোগ্য। এসব বিষয়ের ভূমিকার পাশাপাশি এক্ষেত্রে প্রধান কারণ হচ্ছে লিঙ্গ বৈষম্য। লিঙ্গ বৈষম্যের কারণে নারীদেরকে পুরুষদের সমান বেতন দেয়া হচ্ছে না। এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
শ্রোতা বন্ধুরা, আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। কথা হবে আবারও আগামী আসরে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 15 জানুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। দ্বিতীয় ধাপে 60 পৌরসভায় ভোট শনিবার, দৈনিক ইত্তেফাক। যুগান্তর লিখেছে, বাড়ছে সংঘাত প্রাণহানি, স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলরদের দ্বন্দ্বও বাড়ছে। বিপদগামী তরুণ সমাজ হাতের মুঠোয় গোপনীয়তার ব্র্যাকেটে বন্দি স্মার্টফোনই মানবজমিন। ভারত থেকে হাঁস মুরগি ডিম ও মুরগির বাচ্চা আমদানি নিষিদ্ধ, দৈনিক কালের কণ্ঠ। লালমনিরহাটে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি নিহত, বাংলাদেশ প্রতিদিন, ভারতের শিরোনাম। দুর্নীতির অভিযোগে নিজেদের দপ্তরেই হানা সিবিআইয়ের তল্লাশি 14 জায়গায়, আনন্দবাজার পত্রিকা। 21 বাংলা থেকে সাফ বিজেপি, বেফাস মন্তব্য অরবিন্দ মেননের অস্বস্তিতে গেরুয়া শিবির, সংবাদ প্রতিদিন, দৈনিক আজকালের শিরোনাম। শনিবার দিল্লি যাচ্ছেন তৃণমূল সাংসদ শতাব্দী, শাহর সঙ্গে দেখা করবেন কি? শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। পি কে হালদারের সহযোগীদের 1,000 কোটি টাকা জব্দ, কে এই অবন্তিকা? দৈনিক মানব জমিনের শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, 1,000 কোটি টাকা হাতিয়ে বিদেশে পালিয়ে আছেন প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার। এনআরবি গ্লোবাল ব্যাংকের এমডি থাকার সময় নামে বেনামে নানা উপায়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান গড়ে তিনি এ টাকা হাতিয়ে নেন। এই অর্থের কিছু অংশ তিনি বিদেশে পাচার করেছেন, বাকিটা দেশে নিজে এবং সহযোগীদের নামে ব্যাংক এবং প্রতিষ্ঠানে রেখেছেন। তাদের একজন অবন্তিকা বড়াল, যাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে দুদক। গ্রেপ্তারের পর থেকে তাকে নিয়ে নানা কৌতূহল। কে এই অবন্তিকা? পি কে হালদারের সঙ্গে কি তার সম্পর্ক? জানা গেছে, অবন্তিকা বড়াল পি কে হালদারের ঘনিষ্ঠ বান্ধবী। পি কে হালদারের কাছ থেকে তিনি অনেক সুবিধা নিয়েছেন, একইভাবে নিজের অবৈধ সম্পদ আড়াল করেছেন এই অবন্তিকার মাধ্যমে। এদিকে পি কে হালদারের সংশ্লিষ্ট 62 ব্যক্তির বিভিন্ন ব্যাংক হিসাবে রাখা 1,057,80,00,000 টাকা জব্দ করেছে দুদক। দ্বিতীয় ধাপে 60 পৌরসভায় ভোট শনিবার, দৈনিক ইত্তেফাকের শিরোনামের খবরে লেখা হয়েছে, দ্বিতীয় ধাপে সারা দেশে আগামীকাল শনিবার 60 পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপের 60 পৌরসভার মধ্যে 28টিতে ইভিএমে ও 32টিতে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে। এরই মধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আর মানব জমিনের খবরে লেখা হয়েছে, দেশব্যাপী দ্বিতীয় ধাপে 61 পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার মাত্রা বেড়েছে। সবচেয়ে বেশি ঘটছে কাউন্সিলর প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা,
এতে করে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। সুষ্ঠু ভোট আয়োজন নিয়ে শঙ্কায় নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন। এযাবৎ পৌর নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় তিনজন নিহত হয়েছে। বাইডেনের শপথ এক অজানা আতঙ্ক, দৈনিক মানব জমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠান ঘিরে দেখা দিয়েছে এক অজানা শঙ্কা। উগ্রবাদী সন্ত্রাসীদের ক্রমাগত সশস্ত্র হুমকির মুখে ওয়াশিংটন সহ গোটা যুক্তরাষ্ট্রব্যাপী স্মরণকালের নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওয়াশিংটনে মোতায়েন করা হয়েছে 21,000-এর বেশি ন্যাশনাল গার্ড, এর বাইরে রয়েছে পুলিশ, সিক্রেট সার্ভিস, FBI সহ অন্যান্য বাহিনী। বাইডেনের শপথ স্থল ক্যাপিটল ভবন আঙিনায় রচনা করা হয়েছে দুর্ভেদ্য নিরাপত্তা ব্যূহ। সবকিছু ঠিক থাকলে আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে জোসেফ বাইডেন শপথ নেবেন। অন্যদিকে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস ত্যাগ করার প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে হোয়াইট হাউসে মুভিং ট্রাকে ট্রাম্পের মাল সামানা উঠানো হচ্ছে। অন্য একটি খবরে লেখা হয়েছে, বিদায় বেলায় বড় একা ডোনাল্ড ট্রাম্প, এই তো সেদিন ছিলেন দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর মানুষ, অথচ আস্থার পাশে যেন কেউই নেই। দুর্নীতির অভিযোগে নিজেদের দপ্তরেই হানা সিবিআই এর তল্লাশি 14 জায়গায়। দৈনিক আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় এবার নিজেদের দপ্তরেই হানা দিলেন সিবিআই কর্মকর্তারা। ব্যাংক প্রতারণা করায় এমন বেশ কয়েকটি সংস্থাকে সহযোগিতায় এবং তাদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ উঠেছে বেশ কয়েকজন সিবিআই কর্মকর্তার বিরুদ্ধে। তাঁরা দেশের বিভিন্ন রাজ্যের সিবিআই এর বিভিন্ন কার্যালয়ে কর্মরত আছেন। একুশে বাংলা থেকে সাফ বিজেপি, বেফাঁস মন্তব্য অরবিন্দ মেননের অস্বস্তিতে গেরুয়া শিবির। সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, সামনেই বঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে ক্ষমতা দখলে কোমর বেঁধে নেমেছে বিজেপি। এরই মধ্যে শাসক দল তৃণমূল নেতাদের মধ্যে বাগযুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু কথা লড়াইয়ে কার্যত বেফাঁস মন্তব্য করে বসলেন এরাজ্যে বিজেপির সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনন। তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোর কথা বলতে গিয়ে তিনি বললেন, 2021 সালে রাজ্য থেকে বিজেপি সাফ হয়ে যাবে, যা শোনার পর তৃণমূল সাংসদ সৌগত রায় পাল্টা কটাক্ষ করে বললেন, মেনন ঠিকই বলেছেন, 2021 সালে তৃণমূলই ক্ষমতায় আসবে। এদিকে শনিবার দিল্লি যাচ্ছেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়, শাহর সঙ্গে দেখা করবেন কি, দৈনিক আজকালের এ খবরে লেখা হয়েছে। তবে কি বিজেপিতে যোগ দিতেই দিল্লি যাচ্ছেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়? জয় শ্রীরাম নিয়ে বিতর্ক, টুইট যুদ্ধে অবিরত যুযুধান, দৈনিক আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, ত্রিপুরা ও মেঘালয়ের রাজ্যপাল এবং বিজেপি নেতা তথাগত রায় এবং অভিনেত্রী সায়নী ঘোষ জয় শ্রীরাম নিয়ে বিতর্কে টুইট যুদ্ধে নেমেছেন। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান আলাপন।
আলাপন
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আমরা আজ কথা বলব 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার পরবর্তী এবং বর্তমান পরিস্থিতি নিয়ে। প্রেসিডেন্ট ট্রাম্প
সিনেটেও
ইমপিচড হতে পারেন কিনা সে বিষয়টিও থাকবে আমাদের আলোচনায়। আর এ সম্পর্কে কথা বলার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর আকমল হোসেন। জনাব অধ্যাপক ডক্টর আকমল হোসেন, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব অধ্যাপক ডক্টর আকমল হোসেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের পর সম্ভবত আমেরিকার ইতিহাসে নজিরবিহীনভাবে কংগ্রেসে হামলা হয়েছে এবং এই হামলা করেছে ক্ষমতাসীন প্রেসিডেন্টের উগ্রবাদী সমর্থকরা। এই ন্যাক্কারজনক ঘটনাকে অনেকে মার্কিন গণতন্ত্রের পরাজয় বলে মন্তব্য করেছেন, আপনি কি বলবেন?
এটা নিঃসন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি কলঙ্কজনক ঘটনা আমি বলবো। আমেরিকানদের একটা ভাবমূর্তি আছে যে আমেরিকা একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে নিয়মিত ভাবে চার বছর অন্তর প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং প্রেসিডেন্ট যিনি নির্বাচিত হন তিনি ক্ষমতা গ্রহণ করেন, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো যেটাকে বলা যায় গণমাধ্যম, জনমত, রাজনৈতিক দল, এগুলো অনেক সংগঠিত এবং সংহত বলা যায়। এই যে ভাবমূর্তি, এই ভাবমূর্তির ঠিক উল্টো দিকে সেদিন কংগ্রেস ভবনে যা হয়েছে সেটা তো অবশ্যই তাদের এই গণতন্ত্রের ভঙ্গুরতা প্রমাণ করে। অর্থাৎ এখানে যেটা বলা দরকার সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজে দক্ষিণপন্থার রক্ষণশীলতার যে প্রভাব সেটা অনেক বেড়ে গেছে, এবং এই যে রক্ষণশীলতা এটা মার্কিন রাজনীতিতে একটা কালো দাগ রেখে যাচ্ছে, সমাজকে বিভক্ত করে ফেলেছে। এবং ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হেরে গেলেও তার পক্ষে ভোট পড়েছে 7 কোটি উপরে ভোট। তিনি যখন বলছেন যে নির্বাচনে কারচুপি হয়েছে, তখন এই বিশাল সংখ্যক তার সমর্থক মানুষ তারা এটাকে বিশ্বাস করে, বিশ্বাস করে তার প্রতি একটা অন্ধ আনুগত্য পোষণ করেন বলে তারা সেদিন কংগ্রেসে এই নির্বাচনকে অনুমোদন করার প্রচেষ্টাকে ভণ্ডুল করতে চেষ্টা করেছে।
জি, আপনি বলছিলেন যে ট্রাম্পের প্রতি অন্ধ আনুগত্য পোষণকারী ডানপন্থীরা সেখানে একটা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। আপনি হয়তো লক্ষ্য করেছেন ক্যাপিটল হিলে হামলার পর হামলাকারীদেরকে দেশপ্রেমিক বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনার পর তার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া চলছে।
এরই মধ্যে প্রতিনিধি পরিষদে ইমপিচড হয়েছেন, এরপর সিনেটের প্রক্রিয়া চলছে।
আপনার কি মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্প ইমপিচড হতে পারেন?
এখন যেটা হচ্ছে, যেটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এই ইমপিচমেন্ট মোশনটা টেবিল করা হয়েছে, এখন সেটার উপর ভোটাভুট হয়েছিল এবং এই মোশনটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ গৃহীত হয়েছে। ইমপিচমেন্ট যেহেতু হাউস অফ রিপ্রেজেন্টেটিভ হচ্ছে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রিত হাউস, কিন্তু এটার সাথে সাথে পরে আবার সেটা সিনেটে যে অনুমোদন দরকার হবে, তাহলেই পুরো ইমপিচমেন্ট যে প্রক্রিয়াটি সম্পন্ন হবে। কিন্তু সিনেটে এখন দুই দলেরই সমান সমান আসন রয়েছে, ফলে সিনেটের এটাকে গ্রহণ করার জন্য যে সংখ্যক ভোট প্রয়োজন হবে তার জন্য ডেমোক্র্যাটদের রিপাবলিকানদের উপর নির্ভর করতে হবে। সেই পরিমাণ ভোট রিপাবলিকানরা দেবেন কিনা সেটা নিয়ে একটা সংশয় রয়েছে, ফলে ইমপিচমেন্ট ট্রায়াল করার জন্য আরেকটা হচ্ছে যে সময়টি আছে সেই সময়ের মধ্যে এটা সম্পন্ন করা যাবে না বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। সুতরাং আমার মনে হয় যে ইমপিচমেন্টের বিষয়টি খুব পরিষ্কার না, তবে আমি বলবো যে ইমপিচমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ না হলেও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এ নিয়ে দ্বিতীয়বার তার মেয়াদে এই উদ্যোগ নেওয়া হলো, এটা তার জন্য একটা নৈতিক পরাজয় যে মার্কিন আইন প্রণেতারা বিশাল সংখ্যক মনে করেন যে তিনি প্রেসিডেন্ট হিসাবে অনুপযুক্ত, অথবা এটা তার জন্য একটি নৈতিক পরাজয় সাথে সাথে রাজনৈতিক পরাজয় আমি বলি।
অধ্যাপক আকমল হোসেন, আপনি বলছিলেন যে যদি ট্রাম্প ইমপিচড নাও হন তারপরও এটি তার নৈতিক এবং রাজনৈতিক পরাজয়, তো এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প কেন সমর্থন দিচ্ছেন? এটা কি তার রাজনৈতিক প্রজ্ঞা বা দূরদর্শিতার অভাব? আপনার কি মনে হয়?
আমি ডোনাল্ড ট্রাম্পকে কোনোভাবেই রাজনৈতিক ব্যক্তি বলে মনে করি। তিনি 2016 যখন নির্বাচিত হয়েছিলেন তখনই এটা আমার জন্য একটা বিস্ময়কর ব্যাপার ছিল যে একজন রাজনীতিতে অনেকটা নবাগত ব্যক্তি এবং দ্বিতীয়ত যার কোনো রাজনৈতিক প্রশিক্ষণও নেই। আমরা আগে যাদের নির্বাচিত হতে দেখেছি প্রেসিডেন্ট হিসেবে তারা তাদের পার্টিতে দীর্ঘদিন ধরে তাদের একটা কাজ তারা করেছেন। ডোনাল্ড ট্রাম্প সেক্ষেত্রে একজন ধনী ব্যক্তি, তিনি তার অর্থনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে রিপাবলিকান প্রাইমারি গুলোকে পার করেছিলেন সে সময়। এবং আরেকটা জিনিস হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই যে ডানপন্থার যে উত্থান, এটা ডোনাল্ড ট্রাম্পের মতো লোকজনের প্রশ্রয় হয়েছে এবং ডানপন্থার শিবিরে যারা অবস্থান করে তারা শ্বেতকায় আমেরিকানদের শ্রেষ্ঠত্ব দাবিদার এবং তারা মনে করে যে আমেরিকা দুর্বল হয়ে যাচ্ছে। আমেরিকার আগের মেয়াদে যিনি প্রেসিডেন্ট ছিলেন দুইবার বারাক ওবামা, তিনি কৃষ্ণকায় প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে আমেরিকার যে বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে যে অগ্রগামিতা ছিল সেগুলো দুর্বল হয়েছে। বিশেষ করে যে বিদেশিরা যারা আমেরিকাতে বসবাস করে তারা আমেরিকার সমস্ত অন্যায়ের জন্য দায়ী, বিশেষ করে কালো মানুষদের ওপর তারা ঘৃণার দৃষ্টিতে দেখে। 200 বছরেরও বেশি সময় পার হয়ে যাওয়ার পরও আমেরিকা কালো মানুষদের প্রতি কোন গণতান্ত্রিক আচরণ করে না। সুতরাং এগুলো পরিপ্রেক্ষিতে আমি বলবো যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছিলেন কিন্তু তিনি আসলে কোন রাজনৈতিক ব্যক্তি, অতএব এই যে তিনি জোর করে হলো ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন এবার, এটাও সেই তার যে মানে রাজনৈতিক যে নন একজন একটি ব্যক্তি তার অভিলাষ যে স্বৈরাচারী বা স্বেচ্ছাচারী ভাবে তিনি তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করে ক্ষমতা ধরে রাখবেন।
জনাব অধ্যাপক আকমল হোসেন, আমরা এ প্রসঙ্গ ধরে জানতে চাইব আমেরিকার সাম্প্রতিক এই হামলার ঘটনা প্রতিরোধ করার ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে বাধা দেয়া হয়েছে বলেও তথ্য পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প স্বৈরতান্ত্রিক হয়ে উঠেছিলেন কিনা?
অবশ্যই তো, পুরো 4 বছরই তিনি স্বৈরতান্ত্রিক আচরণ, তার যখন যাকে পছন্দ হয়নি তার নীতির সাথে যারাই দ্বিমত করেছে তার প্রশাসনের তাদেরকে তিনি একে একে বাদ দিয়ে দিয়েছে। খুবই অমর্যাদাকর উপায়ে পদ্ধতিতে তাদেরকে এক কথায় বলা যায় বাদ দিয়ে দিয়েছে। তার মানে তিনি কোন গণতান্ত্রিক চিন্তার লোক নন বলেই একটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি বলবো না। তিনি কিভাবে গণতান্ত্রিক হতে পারেন?
জনাব অধ্যাপক আকমল হোসেন, আমরা সাক্ষাৎকারের শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে আপনার কাছে জানতে চাইছি, বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকার স্বার্থে যতটা কাজ করেছেন তার চেয়ে অনেক বেশি ইসরায়েলের স্বার্থ দেখেছেন, তার মানে হচ্ছে যে তার পেছনে ইসরায়েলি লবি আইপ্যাকের বিশেষ সমর্থন ছিল। তো এবারের নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মধ্য দিয়ে কি আইপ্যাকের পরাজয় ঘটল?
জিনিস সবসময় দেখা গেছে যে ইসরায়েলি লবি আমেরিকায় নির্বাচনের ক্ষেত্রে খুব বড় একটা ভূমিকা পালন করে, অর্থাৎ মার্কিন নাগরিকদের মধ্যে যারা ইহুদি ধর্মাবলম্বী তারা বরাবর ইসরায়েলের স্বার্থ যারা রক্ষা করে তাদেরকে ভোট দিয়ে থাকে, এবার সেটা নিশ্চয়ই করেছে। কিন্তু তা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প হেরে গেছেন। এখন জিনিসটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা থাকাকালে ইসরায়েলের প্রতি যেভাবে মার্কিন নীতি বা অবস্থান গ্রহণ করা হয়েছিল সেটা সে ইসরায়েল যতখানি উপকার পেয়েছে তা আগের কোন প্রেসিডেন্টের আমলে হয়নি। অর্থাৎ আরব জগৎকে বিভক্ত করে ইসরায়েলের সাথে একের পর এক আরব রাষ্ট্রকে সম্পর্ক তৈরি করার মধ্যে দিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে ইসরায়েলের প্রতি যে একটা অন্ধ নীতি সেটা বাস্তবায়ন হয়েছে। কিন্তু নির্বাচনের ক্ষেত্রে এসে যখন দেখা গেছে ইসরায়েলিরা এবার ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ইহুদি লবি সমর্থন সত্ত্বেও জিততে পারেনি, তাহলে আমি বলবো নিশ্চয়ই সেটা কিছুটা তো দুর্বল হয়েছে, স্বাভাবিক ইসরায়েলের সেই লবি সেটা দুর্বল হয়েছে এবং যেটা কারণে ডোনাল্ড ট্রাম্পের পরাজয় হয়েছে।
তো জনাব অধ্যাপক ডক্টর আকমল হোসেন, মার্কিন কংগ্রেসের ট্রাম্প পন্থীদের ভয়াবহ হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী পরিস্থিতি সম্পর্কে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
এবারে সবশেষে পাওয়া একটি সংক্ষিপ্ত সংবাদ। সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য নতুন ধরনের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে উত্তর কোরিয়া। দেশটির গণমাধ্যমে ক্ষেপণাস্ত্রকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র বলে বর্ণনা করেছে। উত্তর কোরিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, আজ দেশটির নেতা কিম জং উনের উপস্থিতিতে পরিচালিত সামরিক কুচকাওয়াজে এই ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ইরানে IRGC-র অ্যারোস্পেস ডিভিশনের মহড়ার প্রথম পর্ব সম্পন্ন। নৌ মহড়াস্থলের কাছে একটি বিদেশি সাবমেরিন শনাক্ত। ইরানে দেশি বিদেশি পুঁজি বিনিয়োগ বাড়ার খবর দিলেন প্রেসিডেন্ট রুহানি। জ্বালানি তেলের রিজার্ভও বাড়ল, যুক্ত হল 74 কোটি ব্যারেল। COVID-19 মহামারীর কারণে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি 30 জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি, শিক্ষার্থীদের ভোগান্তি আপাতত কমছে না। ভারতে অবিলম্বে কৃষি আইন প্রত্যাহারের আহ্বান রাহুল গান্ধীর। আইন বাতিল না করা পর্যন্ত কংগ্রেস পিছিয়ে আসবে না বলে হুমকি। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।
Տեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիո ժամն եք լսում։